الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
গত খুতবায় আমি খুতবার শেষাংশে পবিত্র কোরআনের আয়াতের আলোকে বলেছিলাম যে আল্লাহ তাআলা ওই সকল মানুষের গৃহকে উন্নতি দান করেন, রাফা করেন, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে অংশ লাভ করেন। এবং এই নূর থেকে অংশ লাভ করে আল্লাহ তাআলার শিক্ষা অনুযায়ী আল্লাহ তাআলার জিকির বা ইবাদতকে সমুন্নত করেন, নিজেদের ইবাদত এবং সৎকর্মের প্রতি মনোযোগ নিবদ্ধ করেন। এ প্রসঙ্গে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম তার জামাতকে যে উপদেশ দিয়েছেন তার কিছু উল্লেখ আমি আজ করব। আল্লাহ তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্য ইবাদত আখ্যা দিয়েছেন বা মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই ইবাদত বলেছেন, কিন্তু ইবাদত কিভাবে হবে আর কিরূপ ইবাদত করতে হবে তা এই যুগের ইমাম যিনি আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সবচেয়ে বেশি অংশ পেয়েছেন আর আল্লাহ তাআলার আদেশ নিষেধ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান এবং ব্যুৎপত্তি যিনি রাখতেন, তিনি এই প্রসঙ্গে আমাদের কি নির্দেশনা দিয়েছেন, পবিত্র কোরআনের সেই শিক্ষার আলোকে তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন যার সত্যিকার জ্ঞান তাকে দান করা হয়েছিল, এর আলোকে আজ আমি কিছু বর্ণনা করব। আজ যারা আমরা নিজেদেরকে আহমদি বলে দাবি করি আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ যে যুগ ইমামকে মেনে আমরা সর্বদা এবং প্রতিটি ক্ষেত্রে নির্দেশনা লাভ করে থাকি। আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের পর খেলাফতের প্রবাহমান ব্যবস্থাপনা এবং এক কেন্দ্রের কারণে মনোযোগ আকৃষ্ট করা হয় আর খেলাফত এবং জামাতের একটি বিশেষ সম্পর্ক এবং সম্পর্কের কারণে যা বয়াতের অঙ্গীকারের কারণে দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই মনোযোগ আকর্ষণ সংশোধনের প্রতি মনোযোগ আকর্ষণের ফলে মনোযোগ নিবদ্ধ হয়। অপরদিকে অন্যান্য মুসলমান তারা এর থেকে বঞ্চিত। সম্প্রতি মজলিস খোদামুল আহমদিয়া ইউকের আমেলা এবং তাদের কায়েদদের সাথে আমার একটি মিটিং হয়েছে। কোনো ব্যাপারে আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা আমার কথার উপর আমল করছো না। এরপর সদর সাহেব খোদামুল আহমদিয়া আমার কাছে আসেন, অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন, আবেগ আপ্লুত ছিলেন, লিখিতভাবেও ক্ষমা চেয়েছেন যে ভবিষ্যতে আমরা আপনার প্রতিটি কথার উপর পরিপূর্ণরূপে আমল করার চেষ্টা করব। অনুরূপভাবে মজলিসে আমেলার অন্যান্য সদস্যগণও ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। এই হচ্ছে সম্পর্ক খলিফা এবং জামাতের সাথে, যা দেখে আল্লাহ তাআলার হামদ এবং কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ হয় যে আল্লাহ তাআলা এই জাগতিক দুনিয়াতে এই পার্থিব বিশ্বে তারা যারা জাগতিক জ্ঞান সম্পর্কে অবহিত এবং জাগতিক কর্মকাণ্ডে ব্যাপৃত তারাই ধর্মের জন্য খেলাফতের সাথে একটি সম্পর্ক সৃষ্টির জন্য পরিপূর্ণ আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন করছেন। এই সবকিছু এজন্য যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম খোদা তাআলার কাছ থেকে জেনে আমাদের কাছে সম্পর্ক তার সাথে সম্পর্ক সৃষ্টি করার রীতি শিখিয়েছেন। আমাদের সকল ইবাদত আন্তরিকতার সাথে আল্লাহর জন্যই হয় এবং হওয়া উচিত। যা আমাদেরকে আমাদের দায়িত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করে এবং আল্লাহর ইবাদতের প্রতিও আমাদের মনোযোগ নিবদ্ধ করে, অপরদিকে অন্যান্য মুসলমানরা এর থেকে বঞ্চিত। সম্প্রতি একজন আহমদী বন্ধু আমার সাথে সাক্ষাৎ করতে আসেন, উচ্চ শিক্ষিত শ্রেণীর মানুষ এবং মিডিয়াতেও তিনি সর্বজন শ্রদ্ধেয় মানুষ। তিনি বলেন, কি কারণে যে পাকিস্তানে বিশেষভাবে মসজিদসমূহ বর্তমানে এমনভাবে পরিপূর্ণ বা আবাদ যা গত 62 বছরে আমরা দেখতে পাইনি, হজে গমনকারীদের সংখ্যাও এত বৃদ্ধি পেয়েছে যা ইতিপূর্বে আমরা কখনো দেখিনি, আরো অন্যান্য নেকির তিনি উল্লেখ করেন। তারপর তিনি বলেন যে এত সত্ত্বেও কি কারণে সেই প্রভাব এবং সেই ফলাফল দৃশ্যমান হয় না যা দৃশ্যমান হওয়া উচিত। তারপর তিনি নিজেই বলেন যে মসজিদের বাইরে যে বিষয়াবলী বলি রয়েছে তাতে মানুষের মধ্যে ইনসাফ নেই, আর এটি এই কারণে যে মানুষের হৃদয় পরিষ্কার নয়, মসজিদ থেকে বাইরে বেরিয়েই বিভিন্ন জাগতিক বিষয়ে এক ধরনের পঙ্কিলতা তাদের মাঝে সৃষ্টি হয়। তো আমি তাকে বললাম যে একটি কথা হচ্ছে, প্রথম যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে তা হচ্ছে আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের অন্য সব নেকি তখনই কল্যাণময় হবে বা কল্যাণকর হবে যখন আমরা আত্মবিশ্লেষণ করব, আমরা স্বয়ং নিজেদের হৃদয়ে ঝাঁকুনি দিয়ে দেখব যে এতে আনন্দিত হওয়া যে আমরা ইবাদত করছি অথবা স্বয়ং নিজেদের উপর ইসলামের একটা পোশাক আমরা চড়াবো, আমাদের আচার ব্যবহার আমাদের পোশাক আশাক দ্বারা আমরা ইসলামী বলে নিজেদেরকে প্রমাণিত করব, এটি কোন মূল্য রাখে না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটি পংক্তি বা বাক্য আমার মনে পড়েছিল, আমি তাকে বললাম এগুলো নিঃসন্দেহে মানুষের কাজ যে তোমাদের কাজকর্ম তারা দেখবে, কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে সর্বদা নিজেদের হৃদয়ের বা আত্মিক বিশ্লেষণ করতে থাকো। অতএব যদি মানুষ একথা বলে যে অনেক বড় নামাজি, অনেক বড় রোজাদার, একজন নামি দামি হাজি, এর ফলে মানুষের মাঝে নেকির সৃষ্টি হয় না, নেকির আসল চেতনা বা প্রেরণা তখন মানুষের মাঝে জন্ম নেয় যখন এই চেতনা জাগ্রত হয় যে এই সব কাজ যেগুলো আমি করছি তা কি খোদার সন্তুষ্টির জন্য করছি। আর এই জন্য আত্মিক বিশ্লেষণ একান্ত প্রয়োজন। যখন এই বিশ্লেষণ করা হবে তখন নেকির বা পুণ্যের যে সত্যিকার প্রভাব তাও প্রকাশিত হতে থাকবে। আমি তাকে দ্বিতীয় যে কথাটা বলেছি তা হল, আপনারা হয়তো মানবেন না কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এই যুগের ইমামকে মানা ছাড়া এইসব নেকি যার উল্লেখ আপনি করছেন তার সঠিক গন্তব্য মানুষ পৌঁছতে পারে না। শয়তানের প্রভাব প্রত্যেক নেকির উপর পড়ছে যা প্রত্যেক নেকিকে মন্দ পরিণতিতে পর্যবসিত করে। আমি তাকে বললাম পার্থিব বিষয়াদি পরিষ্কার না হওয়া বা হৃদয় পরিষ্কার না হওয়া বা ফিতনা ফসাদ নৈরাজ্যের কারণ হচ্ছে এই যে মসিহ মওউদ রাসূলকে মানার পরিবর্তে এবং তারপর খেলাফতকে মানার ছাড়া এই অবস্থা সংশোধিত হতে পারে না। প্রকৃত সত্য বা বাস্তবতা হচ্ছে এই কথার রীতিও হযরত মসিহ মওউদ আলাইহিসসালাম আমাদেরকে শিখিয়েছেন। পবিত্র কোরআন সেই একই কোরআন, একই শরীয়ত, কিন্তু এর সত্যিকার জ্ঞান এবং ব্যুৎপত্তি আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিককে দান করেছেন। আল্লাহ তাআলার সত্যিকার ভয় এবং ভীতি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং প্রেম প্রীতি আমাদের হৃদয়ে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম সৃষ্টি করেছেন এবং তিনি একে জাগ্রত করেছেন। তাই এর যতটুক সম্ভব আমরা এর যতটা মূল্যায়ন করব এবং এর ফলে আমরা আমাদের হৃদয়কে বাস্তিক বিশ্লেষণ করতে থাকব, তখন এই বিষয়গুলো আমাদেরকে উপকৃত করতে থাকবে। তাই এটি প্রত্যেক আহমদের দায়িত্ব যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কালাম একে যেন আমরা যোগালি করতে থাকি। যারা পাঠ করতে পারেন তারা পড়ুন, যারা শুনতে পারেন তারা শুনুন, এবং সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করার চেষ্টা করুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বিভিন্ন স্থানে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন যে ইবাদতের প্রকৃত বাস্তবতা কি, প্রকৃত অর্থ কি, এবং পবিত্র কোরআনের সূচনাতেই সূরা ফাতিহাতে এই দোয়া শেখানো হয়েছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর প্রকৃত অর্থ কি, এর আসল অর্থ কি? আমরা প্রত্যহ নামাজে এই দোয়া পড়ি এবং ভাষা ভাষা দৃষ্টিতে পড়ি, কিন্তু যদি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দৃষ্টিতে দেখেন তাহলে প্রকৃত অর্থ আপনাদের সামনে সুস্পষ্ট হবে। তিনি এক স্থানে বলেন, আল্লাহ তাআলা ইয়া কানাবুদু বাক্যে আরো একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন, আর তা হল আল্লাহ তাআলা এই আয়াতে স্বীয় বান্দাদের দৃষ্টি এই বিষয়ের প্রতি আকর্ষণ করেছেন যে সে যেন তার আনুগত্যে সর্বোচ্চ দৃঢ়তা ও চেষ্টা প্রচেষ্টা করে, আর আনুগত্য প্রদর্শনকারীদের ন্যায় সর্বদা লাভবায়ক লাভবায়ক বলে তার সমীপে দণ্ডায় মান থাকে। মোট কথা, বান্দা যেন একথা বলছে, হে আমার প্রভু প্রতিপালক, আমরা সংগ্রাম করার বেলায় তোমার আদেশাবলী পালনের এবং তোমার সন্তুষ্টি পাবার ক্ষেত্রে কোনরূপ দুর্বলতা দেখাই না, বস্তুত তোমার কাছেই সাহায্য চাই, আর হিংসা বিদ্বেষ ও আড়ম্বরতা হতে তোমার আশ্রয় কামনা করি। আমাদের কোন কর্ম যেন এমন না হয় যা লোক দেখানোর জন্য হবে, এবং আমরা তোমার কাছে এমন তৌফিক চাই যা হেদায়াত এবং তোমার সন্তুষ্টির পানে পরিচালিত করে, আর আমরা তোমার আনুগত্য এবং তোমার এবাদতে দৃঢ় প্রতিষ্ঠিত। অতএব তুমি আমাদেরকে তোমার আনুগত্যকারী বান্দাদের মধ্যে সামিল করে নাও। তিনি বলেন, এখানে আরেকটি বিষয়ের প্রতিও ইশারা রয়েছে, আর তা হল বান্দা বলে, হে আমার প্রভু প্রতিপালক, আমরা তোমাকে আমাদের উপাস্য হিসেবে নির্ধারণ করেছি, তুমি ব্যতীত যা কিছু আছে তার উপর আমরা তোমাকে প্রাধান্য দিয়েছি, অতএব আমরা তোমার সত্তা ছাড়া অন্য কোন বস্তুর ইবাদত করি না, আর তোমাকে এক ও অদ্বিতীয় হিসেবে মান্যকারীদের অন্তর্ভুক্ত। পুনরায় বলেন, এই দোয়া সকল ভাইদের জন্য, সবার জন্য, কেবল দোয়াকারীদের নিজের জন্যই নয়। এতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পারস্পরিক সমঝোতা, ঐক্য এবং বন্ধুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, শিক্ষা প্রদান করেছেন, এই দোয়াকারী নিজ ভাইয়ের কল্যাণ কামনায় এভাবে কষ্টে পতিত হয় যেভাবে সে নিজের কল্যাণের জন্য স্বয়ং নিজেকে কষ্টে নিপতিত করে। তার অর্থাৎ আপন ভাইয়ের প্রয়োজন পূর্ণ করার লক্ষ্যে এমনই ব্যতিব্যস্ত ও উদ্বিগ্ন হয়ে পড়ে যেভাবে সে নিজের জন্য উদ্বেগ আকুল ও উৎকণ্ঠিত হয়, আর সে নিজের ও নিজের ভাইয়ের মাঝে কোনো পার্থক্য করে না, পুরো আন্তরিকতার সাথে তার শুভাকাঙ্ক্ষী হয়। মোট কথা, আল্লাহ তাআলা তাকিদ পুনর্নির্দেশ প্রদান করে বলেন, হে আমার বান্দারা, ভাই এবং ভালোবাসার পাত্রদের মতো পরস্পরকে উপহার প্রদানের মতো তোমরা পরস্পরকে দোয়ার উপহার প্রদান করো, আর তাদেরকে অন্তর্ভুক্ত করার নিমিত্তে নিজেদের দোয়ার সীমারেখা বিস্তৃত করো, আর তোমাদের নিয়াতকে বিস্তৃত করো, তোমাদের ইচ্ছা ও সংকল্পের ভেতর নিজ ভাইয়ের জন্য সুযোগ রাখো, আর পরস্পরকে ভালোবাসার ক্ষেত্রে ভাই, পিতা এবং সন্তানদের মতো হয়ে যাও। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একটি আরবি গ্রন্থ রয়েছে কেরামাতুস সাদিকিন, তার থেকে কিছু অংশ অনুবাদ আমি আপনার সামনে উপস্থাপন করলাম। এই হচ্ছে ইবাদতের উত্তম পরিণতি এবং প্রভাব সৃষ্টি করার পদ্ধতি বা রীতি। নিয়ত বড় করতে হবে, সংকল্পকে সমৃদ্ধ করতে হবে। যদি কেবল ব্যক্তি স্বার্থকেই তোমরা দৃষ্টিপটে রাখো তাহলে ইবাদত সেই মান অর্জন করবে না। এর উন্নত বা উত্তম পরিণতি সৃষ্টি হতে পারে না যদি ইবাদত করার পর একে অপরের জন্য ভালোবাসার ফুল প্রস্ফুটিত না করো, তাহলে এই বিষয়ে মূল্যহীন। যদি অন্য মুসলমানদের মসজিদে যান, তাহলে অধিকাংশ স্থান থেকে বর্তমানে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এবং তার জামাতের বিরুদ্ধে বিভিন্ন কটুবাক্য শুনতে হবে। যখন মসজিদে এ ধরনের অন্যায় অকথ্য ভাষণ হচ্ছে, তখন সেই মসজিদের মুক্তাদিদের উপর এই ইবাদতের ফলে কি প্রভাব পড়বে, যারা এই ধরনের বেহুদা কর্মকারীদের পিছনে নামাজ আদায় করে, তারপর তারা মসজিদের বাইরে এসে তারা নিজেদের পার্থিব বিষয়ে কিভাবে পরিষ্কার করবে, এদের যতটা সম্পর্ক। আমরা মুসলিমা দলাস আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এ ধরনের কথা শোনার পর, তিনি বলেন, ধৈর্য অনেক বড় অলংকার বা মূল্যবান বস্তু, জামাতের উচিত ধৈর্যের সাথে কাজ করা। অনেক স্থানে অনেক সময় এমন কথা শুনে, এমন জলসা গালি শুনে মানুষ অধৈর্য প্রদর্শন করে। সম্প্রতি ভারতে এ ধরনের ঘটনা ঘটেছে, সেখান থেকেও মানুষ অধৈর্যের সাথে বিভিন্ন চিঠিপত্র লিখছেন, অথবা দু একজন আহমদী অধৈর্য প্রদর্শন করে থাকেন। তিনি বলেন, জামাতের উচিত ধৈর্যের সাথে কাজ করা, বিরুদ্ধবাদীদের উগ্রতার বা কঠোরতার বিপরীতে উগ্রতা বা কঠোরতা প্রদর্শন করো না এবং গালির বিনিময়ে গালি দিও না। আল্লাহ তাআলা তাকে সাহায্য এবং সমর্থন করেন যে ধৈর্য ধারণ করে। আমার জামাতের মানুষ কারো উপর আক্রমণ করবে অথবা উন্নত আচার ব্যবহারের পরিপন্থী কোন কাজ করবে তা আমি পছন্দ করি না। তিনি বলেন, খোদা তালার ইলহাম সময়ের তাৎপর্য এটি, সহনশীল হও, সহিষ্ণু হও। পুনরায় তিনি বলেন, এটি আমাদের ধর্ম, আমরা অপকর্মকারীদের সাথে পুণ্য করি। তিনি বলেন, আমরা তাদের সাথে সদ্ব্যবহার করি এবং তাদের উগ্রতার বিপরীতে ধৈর্য ধারণ করি। তুমি তাদের দুর্ব্যবহারকে খোদার উপর ছেড়ে দাও, যখন খোদার উপর ছেড়ে দিবে তখন তোমাদের মনোযোগ খোদার প্রতি নিবদ্ধ হবে, ইবাদত করবে এবং খোদার সাহায্য আসবে। তারপর তিনি আমাদেরকে শত্রুদের জন্য দোয়া করার শিক্ষা দিয়েছেন এবং হৃদয় পরিষ্কার রাখার শিক্ষা দিয়েছেন। এই জিনিসগুলো ইবাদতের উন্নত মান প্রতিষ্ঠা করে এর প্রভাব এবং উন্নত বা উত্তম পরিণাম সৃষ্টি করে। আর সমাজকে সেভাবে পরিচালিত করে যা ইসলামী শিক্ষা মোতাবেক। এগুলো প্রত্যেক আহমদিকে নিজেদের ভেতর সৃষ্টি করার চেষ্টা করতে হবে। তবা কেবল হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে মেনে নেয়া, তাকে মসীহ মওউদ হিসেবে মেনে নেয়া বা কবুল করে নেয়া আমাদের জন্য কোনো কাজে আসবে না। উন্নতি লাভ করা সেই শিক্ষা অনুযায়ী আমল করার ফলেই হবে যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদেরকে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেক সেই ব্যক্তি যে নিজেকে মুসলমান বলে তিনি এ কথার উপর নিশ্চিত বিশ্বাস রাখে এবং নামাজকে খোদা তাআলার একটি মৌলিক নির্দেশ মনে করেন। আল্লাহ তাআলাও বারবার এর তাকিদ দিয়েছেন, জোরালো তাকিদ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বরং একবার, এক জাতি যখন মুসলমান হয় তখন তারা নিজেদের জাগতিক ব্যবসা বাণিজ্যের কারণে, ব্যস্ততার কারণে বা ব্যস্ততার অজুহাত দেখিয়ে নবী করিম সাল্লামের খিদমতে নিবেদন করেন যে আমাদের জন্য নামাজ মাফ করে দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, স্মরণ রেখো, যে ধর্মে খোদা তালার ইবাদত নেই সেটি ধর্মই নয়। এটি হচ্ছে নামাজের গুরুত্ব। একজন সাধারণ মুসলমানও জানেন সে নামাজ পড়ুক বা না পড়ুক, কিন্তু মুসলমানদের এবং প্রত্যেক সেই ব্যক্তি যে নিজেকে মুসলমান বলে দাবি করে সর্বদা এটি স্মরণ রাখা উচিত যে কিভাবে আমাদের নামাজ পড়তে হবে। যেভাবে আমি একজন আহমদী বন্ধুর সাথে আলাপচারিতার উদ্ধৃতি দিয়ে দিলাম যে নামাজ আদায় করে, তারপর আমরা জানি না যে কেন আমাদের পার্থিব বিষয়াদি পরিষ্কার নয়, কেননা একটি অনেক বড় শ্রেণী এদের মাঝে এমনও আছে যারা ইবাদতকে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজ বলে মনে করে, তারপরও দুর্ভাগ্যবশত এর যে প্রভাব, এই প্রভাব তাদের উপরে পড়ে না, এ কারণে যে এরা সত্যিকার অর্থে ইবাদত করে না। অনেকেই এমন আছেন যারা কেবল লোক দেখানোর জন্য ইবাদত করেন, অনেকে এমন আছেন যারা চেষ্টা করেন মনোযোগের সাথে নামাজ আদায় করার চেষ্টা করেন, কিন্তু তারাও নামাজের প্রকৃত রূহ এবং এর যে গভীরতা তা তারা জানে না বা অনুধাবন করে না। কেননা যে আধ্যাত্মিক ঝর্ণাধারা এই যুগে খোদা তাআলা এই জ্ঞান এবং বুৎপত্তি দান করার জন্য প্রবাহমান করেছিলেন তার কল্যাণ হতে, এদের নামধারী ওলামারা চরমভাবে ভীত করে তাদেরকে বঞ্চিত রেখেছে এবং দূরে সরিয়ে রেখেছে। আর আজ আমরা আহমদিরা সৌভাগ্যবান, কারণ এই যুগে এই আধ্যাত্মিক ঝর্ণাধারা থেকে আমরা কল্যাণমণ্ডিত হচ্ছি, যার মালিক হচ্ছেন তার মনিব এবং আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখন বিশ্বের আধ্যাত্মিক অবস্থার পরিবর্তন আর আল্লাহ তাআলার সর্বশেষ শরীয়ত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ইবাদতের উন্নত মান অর্জন করার জন্য কি নির্দেশ প্রদান করেছেন এবং আমাদের কাছে কি প্রত্যাশা রেখেছেন, সে সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি এক স্থানে বলেন, অনেকে মসজিদেও যায় এবং নামাজও আদায় করেন এবং ইসলামের অন্যান্য নির্দেশও পালন করেন, অথচ খোদা তাআলার সাহায্য ও সমর্থন তারা লাভ করতে পারে না, তাদের আচার ব্যবহারেও তেমন কোন সুস্পষ্ট পরিবর্তন দেখা যায় না। এর ফলে বোঝা যায় যে তাদের এবাদত রশ্মি বা তথাকথিত এবাদত, কেননা ঐশী নির্দেশাবলী পালন করা মূলত একটি বীজের মতো হয়ে থাকে যার প্রভাব প্রাণ ও অস্তিত্ব উভয়ের উপর পড়ে। এক ব্যক্তি যিনি কৃষি কাজ করেন এবং অত্যন্ত পরিশ্রমের সাথে জমিনে বীজ বপন করেন, যদি দুই এক মাসের মাথায় তাতে অঙ্গুর উদ্গম না হয়, অর্থাৎ এতে উদ্ভিদ না জন্মে, তাহলে মানতে হবে যে বীজ খারাপ ছিল। একই অবস্থা ইবাদতেরও, যদি এক ব্যক্তি খোদাকে এক ও অদ্বিতীয় মনে করে, নামাজ আদায় করে, রোজা রাখে আর বাহ্যত খোদার নির্দেশাবলী সাধ্যমতো পালন করে, কিন্তু খোদার পক্ষ হতে বিশেষ কোনো সাহায্য সে না পায়, তাহলে মানতে হবে যে সে যে বীজ বপন করছে তাই খারাপ। অতএব এই হচ্ছে মান যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম নির্ধারণ করেছেন। ইবাদতের ফলে আল্লাহ তাআলার সাথে তোমাদের সম্পর্ক বৃদ্ধি হয় এবং ইবাদতের ফলে সামাজিক যে সম্পর্ক এতে যেন দেখা যায়। অনেকে দোয়ার জন্য বলেন, ব্যক্তিগতভাবে দোয়া করেন, নিজের ব্যক্তির সাথে যদি দোয়া করেন আর বলেন যে দোয়া কবুল হয়নি, তারা নিজেদের ব্যক্তিগত দোয়াকেই কেবল আল্লাহ তাআলার সাথে সম্পর্ক প্রতিষ্ঠার মান নির্ণয় করেছেন। অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের দোয়া কবুল করব যখন তোমরা দোয়া করবে, সেখানে আল্লাহ তাআলা একথাও বলেছেন, আমি তোমাদের জান মাল প্রাণ এবং সন্তান সন্ততি দ্বারা তোমাদের পরীক্ষা করব। সুতরাং আমাদের কথা আল্লাহ তাআলার নৈকট্য লাভের এবং আত্মিক প্রশান্তির জন্য আমাদের ইবাদত হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করো, আমার জিকির করো, তাহলে আমি তোমাদেরকে আত্মিক প্রশান্তি দান করব। যদি এবেলায় তোমাদের পদক্ষেপ ভালোর দিকে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য যদি সমাজে আমরা শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ব্যাপৃত থাকি, তাহলে এটিও ইবাদতের পূর্ণ প্রভাব। আমাদের ব্যক্তিগত দোয়া কবুল হোক বা না হোক, কিন্তু মনে রাখবেন যে খোদার সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এবং এটি সৃষ্টি করার জন্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ধরায় আবির্ভূত হয়েছিলেন, যে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক এবং সৃষ্টির প্রতি সহানুভূতি যাতে তোমাদের হৃদয় সৃষ্টি হয়, আর ইবাদতের মূল উদ্দেশ্য এটি। অতএব এটি লাভ করার জন্য, অর্জন করার জন্য প্রত্যেক আহমদীকে চেষ্টা করা উচিত আর নিজেদের ইবাদতের মান উন্নত থেকে উন্নততর করা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দৃষ্টিতে নামাজের অবস্থা কিরূপ হওয়া উচিত তার প্রতি নির্দেশনা দিতে গিয়ে তিনি এক স্থানে বলেন যে নামাজ বলতে সেই নামাজ বোঝানো হয় যা সাধারণ মানুষ তথাকথিতভাবে আদায় করে থাকে, বরং নামাজ বলতে সেই নামাজ বোঝানো হয়েছে যার ফলে মানুষের হৃদয় বিগলিত হয় এবং এক খোদার দরবারে পতিত হয়ে এমনভাবে বিগলিত হয় যে তার শরীর গলে যেতে থাকে। তারপর তিনি আরেক স্থানে বলেন, স্মরণ রেখো নামাজ এমন জিনিস যার ফলে তোমাদের ইহকালও সুন্দর হয় এবং তোমাদের ধর্মও সুন্দর হয়। অতএব এই কয়েকটি কথা সেই সব অগণিত উপদেশের মধ্যে হতে ও উপদেশের ভাণ্ডার হতে যা হযরত মসীহ মওউদ আমাদেরকে দিয়েছেন, যাতে আমরা আমাদের ইহ এবং পরকালকে সুন্দর করতে পারি, সমৃদ্ধ করতে পারি। আজ যখন আমরা বিশ্বের দরবারে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের দাবি উপস্থাপন করি এবং সমাজের কাছে এই ঘোষণা করি, আমাদেরকে জিজ্ঞেস করো যে কেন মসজিদ নামাজিদের দ্বারা পরিপূর্ণ হওয়া সত্ত্বেও সমাজে সর্বত্র নৈরাজ্য এবং বিশৃঙ্খলা বিরাজমান, এর পাশাপাশি আমাদের দৃষ্টি আমাদের নিজেদের হৃদয়ের প্রতিও নিবদ্ধ হওয়া উচিত, আমাদের আত্মাকে ঝাঁকুনি দেওয়া উচিত, আমাদের নিজেদের চিন্তা করা উচিত যে কোথাও আমরা সেই উদ্দেশ্যকে যেন ভুলে না যাই যা খোদাতালা আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলে নির্ণয় বা নির্ধারণ করেছেন এবং যা লাভ করার জন্য আমরা এই যুগের ইমামের হাতে বয়াত করেছি এবং এই অঙ্গীকার করেছি যে আমরা এই অঙ্গীকার পূর্ণ করব। অতএব যেখানে আমি সাধারণভাবে সার্বজনীনভাবে জামাতের মনোযোগ এর প্রতি নিবদ্ধ করছি বা আকর্ষণ করছি, অনুরূপভাবে বিশেষভাবে জামাতের কর্মচারী কর্মকর্তা এবং ওয়াকেফে জিন্দেগিগণ তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের সবচাইতে বেশি এই মান অর্জন করার চেষ্টা করতে হবে। যদি কর্মী এবং কর্মকর্তা এবং ওয়াকফে জিন্দেগিগণ পুরো মনোযোগের সাথে এর প্রতি মনোযোগ নিবদ্ধ করেন তাহলে আমাদের মসজিদের নামাজির সংখ্যা যেখানে বেড়ে যাবে সেখানে জামাতের আধ্যাত্মিক অবস্থাও সংশোধিত হবে, সমাজে অর্থাৎ আহমদি সমাজে বিশেষভাবে শান্তি প্রেম প্রীতি এবং অধিকার প্রদানের একটা বিশেষ ধারা সূচিত হবে। কর্মকর্তাদের আদর্শের ফলে জামাতের সদস্যগণও নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করার চেষ্টা করেন, একের কারণে অন্যের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়, আর একের কারণে যদি অন্যের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি হয় তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেও ততটাই সওয়াব দেন যতটা সওয়াব ওই ব্যক্তি লাভ করেন যে নিজের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করেছেন। সুতরাং এই বিষয়ের প্রতি আপনারা বিশেষভাবে মনোযোগ নিবদ্ধ করুন, কারো জ্ঞান, কারো কোনো বিষয়ে অভিজ্ঞ হওয়া, কারো ব্যবস্থাপনার দিক থেকে যথেষ্ট অভিজ্ঞ হওয়া বা উন্নত মর্যাদা লাভ করা তাকে আহমদী হিসাবে কোনো উপকার দিতে পারবে না, আর এমন ব্যক্তির জ্ঞান যোগ্যতা এবং অন্যান্য বৈশিষ্ট্য দ্বারাও জামাত কোনোভাবে উপকৃত হবে না। যদি খোদাতালার ভয় আর আন্তরিকতার সাথে তার ইবাদতের প্রতি যদি মনোযোগ নিবদ্ধ না হয় তাহলে এই সকল জিনিস মূল্যহীন বৃথা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পদমর্যাদা লাভ করার তৌফিক দিন যার প্রত্যাশা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদের কাছে করেছেন। এখন আমি একটি জিক্রে খায়ের করতে চাই, যিনি সাহেবজাদি আমাদুল কাইয়ুম সাহেবার, গত দু তিন দিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর তিনি দ্বিতীয় কন্যা ছিলেন এবং সাহেবজাদা মির্জা মুজাফফর আহমদ সাহেবের সহধর্মিনী ছিলেন। তিনি সৈয়দা আমাতুল হাই সাহেবা হযরত খলিফাতুল মসীহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি কন্যা ছিলেন তার গর্ভে 19 সেপ্টেম্বর 1916 সনে জন্মগ্রহণ করেন এবং কাদিয়ানি তিনি জন্মগ্রহণ করেন হযরত আম্মাজানের গৃহে যা বাইতুল ফিকর এবং মসজিদে মুবারকের নিকটবর্তী ছিল। তিনি মৌলভী ফাজেল শিক্ষা গ্রহণ করেন এবং এফএ পাশ করেন। লাজনার যে সেবা তিনি করেছেন, 4 বছর তিনি বিভিন্ন পদে 2টি সময়ে লাজনা এমএলএ ওয়াশিংটনের সদস্য ছিলেন। হযরত খলিফাতুল মসীহ সালেহ রাহিমাহুল্লাহ তাআলা তাকে আমেরিকা লাজনার যে সুরা তার জন্য নিজের পক্ষ থেকে প্রতিনিধি বা বিশেষ প্রতিনিধি নিযুক্ত করেছিলেন। আমৃত্যু তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। আল্লাহ তাআলার অপার কৃপায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার মস্তিষ্ক অত্যন্ত প্রখর ছিল। 16 বছর থেকে নিয়ে 52 বছর পর্যন্ত প্রায় যাই হোক তিনি পুরোপুরি সচেতন ছিলেন, সজ্ঞানে তিনি মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার জ্ঞান সচেতন ছিল। পুরনো কথা এবং মুসলিম আনহুর কথাগুলো তিনি বলতেন, অত্যন্ত দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, এতিমদের সাহায্য করা, রোগীদের সেবা করা এবং বিধবা এবং এতিমদেরকে তিনি স্থায়ীভাবে সেবা করতেন। জামাতের বাইরেও দেশীয় এবং আন্তর্জাতিক যে চ্যারিটি সংস্থা আছে, জাতিসংঘের যে চ্যারিটি সংস্থা আছে সেখানেও তিনি সাদকা ইত্যাদি দিতেন। নামাজ অত্যন্ত বিনয়ের সাথে বিগলিত চিত্তে আদায় করতেন। মানুষ তো লুকিয়ে নফল নামাজ পড়েন, কিন্তু বাজামাত নামাজের সময় দেখা যায়, অনেক সময় আমিও দেখার সুযোগ পেয়েছি, অত্যন্ত বিনয়ের সাথে তিনি নামাজ আদায় করতেন। আল্লাহর সাথে তার একটা বিশেষ সম্পর্ক ছিল। ফি সালাতিহিম খাশিউনের উন্নত দৃষ্টান্ত ছিলেন তিনি। তারপর বেহুদা এবং অনর্থক বৃথা কাজকলাপ থেকে তিনি বেঁচে থাকার চেষ্টা করতেন, এর উপরে আমল করতেন। বিনয় নিষ্ঠা আন্তরিকতা তার মাঝে ভরা ছিল। মির্জা মুজাফর আহমদ সাহেব পাকিস্তানে অনেক বড় পদে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যারাই তার সাথে দেখা করতে যেতেন, সাক্ষাৎ করতে যেতেন, তিনি স্বয়ং তাদের সাথে বিনয়ের সাথে সাক্ষাৎ করতেন। মির্জা মুজাফর আহমদ সাহেব এবং তার সহধর্মিণী অত্যন্ত বিনয়ের সাথে তাদের সাথে সাক্ষাৎ করতেন। অনেক মহিলারা আমার কাছে উল্লেখ করেছেন শোক বার্তা যেগুলো আসছে তার মধ্যে এই কথাগুলো বিশেষভাবে উল্লেখ করছেন যে অত্যন্ত বিনয়ের সাথে তিনি আমাদের সাথে সাক্ষাৎ করতেন, ধর্মের প্রতি যথেষ্ট আত্মাভিমান রাখতেন, জামাত এবং খেলাফতের প্রতিও তিনি আত্মাভিমান রাখতেন, পর্দানশীলা ছিলেন। পর্দার কারণে অনেক সময় এ পর্যন্ত হতো যে অনেক ছোট বয়সী যে আত্মীয় যদি তাকে তিনি চিনতে না পারতেন, যদি সে ঘরে এসে যেত তখনও তিনি তার সামনে পর্দা করতেন যতক্ষণ তাকে চিনতে না পারতেন। তার কোন সন্তানাদি ছিল না। তার বোন সাহেবজাদি আমাতুল জামিল বেগম সাহেবা, যিনি চৌধুরী ফাতে মোহাম্মদ সৈয়দ সাহেবের সহধর্মিণী ছিলেন, তার ছেলেকে তিনি পালক পুত্র হিসেবে গ্রহণ করেন, অত্যন্ত আদর যত্নে মানুষ করেছেন, সর্বদা তার তরবিয়ত করতে থেকেছেন ভালোভাবে। খোদাতালার সাথে সম্পর্ক সৃষ্টি করার উপদেশ দিয়েছেন। তিনি আমাকে লিখেছেন শিশুকাল থেকেই তিনি আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র ধরে বিভিন্ন কাহিনী এবং হযরত মসীহ মওউদ আলাইহিস্সালামের বিভিন্ন ঘটনা শোনাতেন, অনুরূপভাবে তার সন্তানদেরকেও শোনাতে থেকেছেন, অর্থাৎ নাতি নাতনিদের। আরেকটি কথা যা আজিজম জাহের আহমদ আমাকে লিখেছেন তার সম্পর্কে, এই আজিজম জাহের আহমদ তার ভাগ্না এবং পালকপুত্র, তিনি লিখেছেন যে অত্যন্ত মনোযোগের সাথে কোরআন পাঠ করতেন এবং প্রতি পৃষ্ঠায় তিনি কোরআন শরীফের প্রতিটি পৃষ্ঠায় নোটস লিখেছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা তিনি নোট লিখেছেন। খেলাফতের সাথেও তার একটি বিশেষ ভালোবাসা সম্পর্ক ছিল। খেলাফতের মসীহ সালাতের যুক্ত আমি দেখেছি, তার সাথে কি সম্পর্ক ছিল, বড় ভাইও ছিলেন তিনি, কিন্তু খেলাফতের সাথে যে একটা বিশেষ সম্পর্কটি অনেক বেশি তার ছিল। এরপর খলিফাতুল মসীহ আবে রাহিমাল্লাহ তাআলা তিনি তার ছোট ভাই ছিলেন, কিন্তু যখন তিনি খলিফা হন তখন বিশেষ আদব এবং এহতরাম বা সম্মান দৃষ্টিতে তাকে দেখেছেন। কেউ আমাকে লিখেছেন যে ইসলামাবাদে, ইংল্যান্ডের ইসলামাবাদে প্রথম যে জলসা হয়েছে, খলিফাতুল মসীহ আবে সেই জলসায় বসেছিলেন। জলসার পরে তিনি কোথাও বসেছিলেন, যখন তিনি সংবাদ পান যে হুজুর ডাকছেন, যে ডিউটিতে বা কর্তব্য পালনকারিনী মহিলাদেরকে যখন বলা হলো যে তাকে নিয়ে আসো, তখন তিনি হুজুরের এই কথা শোনা মাত্র ওই ডিউটি প্রদানকারিনীদের প্রস্তুতির পূর্বেই তিনি এত দ্রুত যেতে থাকেন যে ডিউটি প্রদানকারী মহিলাদের তার সাথে পিছিয়ে পিছিয়ে দৌড়াতে হয়, যে তিনি বলেন যে দ্রুত করো বা তাড়াতাড়ি করো, হুজুরের পয়গাম এসেছে, তার সাথে দেখা করতে হবে। এটিও এক প্রকার তরবিয়ত যে ছিল, তার যে বিশেষ তরবিয়ত ছিল, অর্থাৎ হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু যে তরবিয়ত ছিল, তার কারণেই এমন হয়েছে। এবং তার নানার সেই দৃষ্টান্ত তার দৃষ্টিতে ছিল, যেভাবে হযরত মুসলিম মওউদ ইসলামের ডাকে তিনি জুতো পায় না দিয়ে দৌড়ে বেরিয়ে গিয়েছিলেন, অর্থাৎ খলিফাতুল মসীহ আব্বা রাদিয়াল্লাহু আনহু। অতঃপর আমার সাথে তার একটি ভালো সম্পর্ক, সুসম্পর্ক ছিল। এই সম্পর্ক ভাগনার চেয়ে তখন আরম্ভ হয়েছে, তিনি আমার খালা ছিলেন, যখন হযরত খলিফাতুল মসীহ আবে রাহিমাহুল্লাহ আমাকে নজরে আলা এবং পাকিস্তানের মোকামী আমির মোকামী নিযুক্ত করেছিলেন, তখন যখন তিনি আমেরিকা থেকে প্রথমবার আসেন পাকিস্তানে, আমি তার আনুগত্য দেখে আমি বিস্মিত হয়েছি এবং লজ্জিত হতাম কখনো কখনো। একজন জামাতের কর্মকর্তার প্রতি যে সম্মান এবং ইজ্জত তিনি করেছেন, যা সব ধরনের সম্পর্কের ঊর্ধ্বে ছিল, পুরোপুরি ভিন্ন একটি আচরণ তিনি করেছেন, ব্যবহার তিনি করেছেন, তার জীবনের এই দিকটি আমার কাছে সেদিন উন্মুক্ত হয়েছে, যে কিভাবে তিনি জামাতের কর্মকর্তাদের সম্মান করেন। খেলাফতের আসনে সমাসীন হওয়ার পর এই সম্পর্ক আরো বৃদ্ধি পেয়েছিল। যখন আমি মনোযোগ দিয়ে চিন্তা করি, হযরত খলিফাতুল মসীহ আবে এবং খলিফাতুল মসীহ সালেসের যুগে তাদের সাথে তার যে সম্পর্ক আমি দেখেছি এবং আমার সাথে তার যে সম্পর্ক আমি দেখি, তখন এতে কোনো ভিন্নতা আমি দেখতে পাই না। সেই একই সম্মান, সেই একই ইজ্জত, সামান্য পরিমাণ পার্থক্য আমি দেখতে পাইনি। এত আদব এবং সম্মান করেছেন যে অনেক সময় লজ্জায় পড়তে হয়েছে। আমি যখন আমেরিকা গিয়েছিলাম, তো জামাতি প্রোগ্রামের কারণে এবং বিভিন্ন বাধ্যবাধকতার কারণে মসজিদের সাথে মিশন হাউজে আমি আমাকে থাকতে হয়েছে। প্রথমে তিনি জোর দিয়েছিলেন, যাওয়ার পূর্বেই তিনি জোর দিয়েছিলেন আমি তার বাড়িতে অবস্থান করি, কিন্তু অপারগতার কারণে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। কিন্তু যখন তার ঘরে সাক্ষাৎ করতে যাই, তার আনন্দের কোনো সীমা ছিল না আমাকে দেখে। এবং তার সাথে এই সম্পর্কের কারণেই তার পালক পুত্র এবং ভাগনা এবং তার পুত্রবধূ এবং তার সন্তানদের সাথেও আমার একটা বিশেষ সম্পর্ক আছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বই পুস্তক তিনি গভীরভাবে অধ্যয়ন করেছেন। কেউ আমাকে বলেছেন যে তিনি প্রতিটি পুস্তক কমপক্ষে 7 বার পাঠ করেছেন, কিন্তু জাহের আহমদ আমাকে বলেছেন যে তিনি আমাকে বলেছেন যে তিনি প্রত্যেকটি বই 9 বার করে পড়েছেন। গত 1 মাস যাবৎ তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায়ও 2-1 বার তার সাথে ফোনে আমার কথা হয়েছে। জাহের আমাকে বললেন যে একবার আপনার সাথে ফোনে কথা বলার পূর্বে আমরা চেষ্টা করছিলাম কিছু খাবার যেন তিনি খান, কিন্তু তিনি খাবার খেতে চাচ্ছিলেন না। ফোনে কথা বলার পর জাহের আহমদ তাকে বলেন যে এখন হুজুরের সাথে আপনার কথা হয়েছে, তাই আপনি এখন খাবার খেয়ে নিন। এরপর আমি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। একটু সময় পর আমি দেখলাম যে প্লেটে খাবার রেখেছিলাম সেই খাবার শেষ করেছিলেন তিনি খেয়ে, কেবল এই জন্য যে তিনি জাহের আহমদ আমার উদ্ধৃতি দিয়ে বলেছিল যে তার সাথে আপনার কথা হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় তিনি যেহেতু কানে একটু কম শুনতে পেতেন, তাই হয়তো পুরোপুরি বুঝতে পারেনি। জাহের কথা শুনে তিনি এটি বুঝেছিলেন যে তিনি আপনাকে খাবার খেতে বলেছেন, যেহেতু আনুগত্য করার অভ্যাস ছিল তাই তার শরীর বা মন না চাইতেও তিনি পুরো খাবার শেষ করেছিলেন। এত সূক্ষ্ম সূক্ষ্মভাবে তিনি আনুগত্য প্রদর্শন করতেন। অসুস্থ অবস্থায়ও তিনি তার এই ভাগনা এবং ভাগনার সন্তানাদি এবং তার ভাগনার যে স্ত্রী তাদেরকে ডাকেন এবং প্রায় 3 ঘন্টা পর্যন্ত আমাদেরকে বিভিন্ন নসিহত করেন এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন যে তোমরা আমার অনেক সেবা করছো, শুশ্রূষা করছো। অথচ তিনি এই সন্তানদের লালন পালন যেভাবে করেছেন সে তুলনায় তারা কিছুই করেনি, এই বাচ্চারা কিছুই করেনি। যাই হোক, এটি তার কৃতজ্ঞতা প্রকাশ এবং বিনয়ের একটা মাধ্যম ছিল যে তিনি তার সন্তানরা তার খেয়াল রেখেছেন বলে তিনি তাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। আল্লাহ তাআলা এই সন্তানকেও এবং এই সন্তানের সন্তানাদিকেও এবং তার স্ত্রীকে তার পুণ্যসমূহ যা হযরত সাহেবজাদা মির্জা মুজাফফর আহমদ সাহেব এবং সাহেবজাদা আহমদুল কাইয়ুম সাহেবের যে নেকিগুলো রয়েছে তা জাগরুক রাখার তৌফিক দিন, জারি রাখার তৌফিক দিন এবং তাদের দোয়া দ্বারা যেন এরা সর্বদা অংশ পেতে থাকেন এবং বিনয় এবং নিষ্ঠা যা তার মাঝে ছিল তাও যেন এই সন্তানদের মধ্যে সর্বদা জাগরুক থাকে। কিছু ঘটনা রয়েছে, অনেক সময় লিখেছেন যে হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একটা বিশেষ সম্পর্ক ছিল, প্রত্যেক সন্তানের সাথেই ছিল কিন্তু প্রত্যেকের সাথে ভিন্ন ভিন্ন প্রকাশ ছিল। তিনি বলেন যখন আমার বিয়ে হয় তখন হযরত খলিফাতুল মসীহ সানি সাহেবজাদা মির্জা মুজাফফর আহমদ সাহেবকে লিখেছিলেন যে আমি আমার এই মেয়েকে 14 বছর পাখির ছানার মতো আগলে রেখেছিলাম, যখনই আমি তাদেরকে দেখাতাম তখন আমি দ্রুত দেখতে পেতাম যে তার চোখে ভালোবাসা ছাড়া আমি আর কিছুই দেখিনি। আজ আমি সেই কন্যাকে তোমার হাতে অর্পণ করছি, মনে রাখবে সে যদি কোনো কষ্ট পায় তাহলে তা আমি সহ্য করতে পারবো না। অর্থ এই ছিল যে আমি তোমার সাথে ঝগড়া করবো, বরং আমি সহ্য করতে পারবো না এই কষ্ট, আমি আমার জীবদ্দশায় নয় বরং মৃত্যুর পরও এই কষ্ট সহ্য করতে পারবো না। এই হচ্ছে দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত আমাদের স্থাপন করা হচ্ছে যেসব গৃহে ঝগড়া আছে, ঝগড়া হয় যখনই কোন মেয়ে নিয়ে আসে, যারা মেয়েকে বিয়ে দিবেন বা শ্বশুর পক্ষ উভয়কে চিন্তা করা উচিত। শ্বশুর পক্ষের এই যে বাড়ি থেকে মেয়েটি এসে তার পুত্রবধূর প্রতি তার আবেগের প্রতি খেয়াল রাখা উচিত। অনুরূপভাবে তিনি বলছেন যখন আমি আমেরিকাতে গেলাম তখন প্রতিদিন আমি তার ফোন অথবা ডাক পেতাম, মুসলিম হযরত রাদিয়াল্লাহু আনহুর কথা তিনি বলছেন, পিতার কথা তিনি বলছেন। একবার তিনি একটি ঘটনার উল্লেখ করেছিলেন, তিনি তার একটি স্বপ্নের কথা উল্লেখ করেছিলেন যে কোন ব্যক্তি আমাকে বলে স্বপ্নের মধ্যে, সাহেবজাদী আহমদুল কাইম সাহেবা তিনি তার স্বপ্নের উল্লেখ করে বলছেন যে কোন ব্যক্তি আমাকে বলছে যে আমি তোমার মাকে নিতে এসেছি, আমি কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করি, বিনয়ের সাথে বলতে থাকি যে নিও না নিও না। তখন সে বলে যে ঠিক আছে তোমার আব্বাকে নিয়ে যাই। তখন আমি ঘাবড়ে গিয়ে বলি না একেবারেই না একেবারেই না। তখন সে ব্যক্তি বলে যে তোমার একটি কথা মানতে পারি, তোমার মাকে অথবা তোমার বাপ একজনকে দিতে হবে। যখন সে আমাকে একেবারেই বাধ্য করে যে উভয়ের মধ্যে থেকে একজনকে তুমি রাখতে পারবে, দুজনকেই রাখতে পারবে না, তখন আমি আমার মাকে ছেড়ে দিতে রাজি হয়ে যাই এবং এই স্বপ্নের প্রভাব ছিল। তারপর আমার মা 10 বছর বয়সেই মারা যান এবং আমি অত্যন্ত কষ্ট পাই আমার মায়ের মৃত্যুতে। হযরত আম্মা জানু তিনি জানতেন না, তিনি প্রথমে বলতেন যে তুমি তোমার মায়ের সাথে মায়ের পিছু লেগে থাকো, তোমার বাবার সাথে লেগে থাকো। তো একদিন আম্মা জান যখন তাকে জোর দিয়ে বলেন, আম্মা জান স্বয়ং বর্ণনা করেছেন যে আমি যখন বললাম তখন সে ভয় পেয়ে গিয়ে বলে চিনতে থাকবো চিনতে থাকবো এবং সারা জীবন বাবার সাথে চিনতে থাকবো। এই ঘটনা বর্ণনা করে হযরত আম্মা জানের চোখ অশ্রুপূর্ণ হয়ে যেত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু দিল্লি যখন সফর করেছিলেন এবং তিনি সাইরে রুহানি লেখা আরম্ভ করেছিলেন, সেখানে তিনি যে দৃশ্য দেখেছিলেন তখন তিনি উচ্চ স্বরে বলেছিলেন যে আমি পেয়ে গেছি পেয়ে গেছি। তখন মুসলিম রাদিয়াল্লাহু আনহু লিখেছেন আমার পিছনে পিছনে আমার মেয়ে আমাদুল কাইয়ুম আসছিল, সে আমাকে বললো আব্বা কি পেয়েছেন, আমি বললাম যে আমি অনেক কিছু পেয়েছি কিন্তু এখন আমি তা তোমাকে বলতে পারছি না, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে বার্ষিক জলসায় আমি বর্ণনা করব যে কি আমি পেয়েছি, তখন তুমিও শুনতে পাবে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু প্রথমত বাচ্চাদের আমিনের সময় নজম লিখেছিলেন, এই মেয়ের বিয়ের সময় তিনি নজম লিখেছেন, দুটি পংক্তি আছে আমি আপনাদের শুনাচ্ছি। উলফাত নাউস থি কম হো রিস্তা নাউস কাটুটে ছুট যায় খা কই দামান নাউস কাটুটে। এটি আল্লাহ তালার সাথে সম্পর্কের প্রতি মুসলিম রাজু তার মনোযোগ আকর্ষণ করেছিলেন এবং এই সম্পর্ককে তিনি বিয়ের পরেও প্রতিষ্ঠিত রেখেছিলেন এবং দোয়া এবং পুণ্যসমূহ জাগরুক রক্ষাকারী নারী ছিলেন। মাসুদ খুরশিদ সাহেব আমেরিকা থেকে লিখেছেন যে তার স্ত্রী 25 বছর পূর্বে স্বপ্ন দেখেছিলেন যে কেউ আওয়াজ দিয়ে বলেছেন যে বিবি আমাতুল কাইম অলিবুল্লাহ, আল্লাহ তালার সাথে সম্পর্ক এবং তার নেকি এমন ছিল যে নিশ্চয়ই যা আল্লাহওয়ালাদের নেকি হয়ে থাকে। এটি কেবল এজন্যই ছিল যে তিনি তার মহান পিতার নসিহতের উপর সর্বদা আমল করেছেন, আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন। এখন আমি জুমার নামাজের পর তার গায়েবানা জানাজার নামাজ পড়াব। ওনার সাথে আরো দু একটি জানাজা আছে, একজন হচ্ছে মেজর আফজাল আহমদ সাহেব মোকাররম ইকবাল আহমদ সাহেব মরহুমের সন্তান, যিনি 19 জুন উত্তর উজিরিস্তানের যেখানে উগ্রপন্থী তালেবানের সাথে যে সরকারের যে অপারেশন হচ্ছে সেখানে তিনি শাহাদত বরণ করেন, 32 বছর বয়স ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। তার একজন কর্নেল সাহেব বলেছেন যে তিনি অপারেশনে অংশ নিয়েছেন, তার পায়ে গুলি লাগে, তাকে নিষেধ করা হয়েছিল কিন্তু তিনি তাকে বলা হয়েছিল যে তুমি তোমার ক্ষতস্থানে পরিচর্যা করো, কিন্তু তিনি বলেন যে না, নির্ভীকভাবে লড়াই করতে করতে তিনি সেখানে শাহাদত বরণ করেন। তার পরদাদা চৌধুরী আব্দুল আজিজ সাহেব, তিনি সাহাবি ছিলেন। তার পরনা ডাটা গোলাম দস্তগীর সাহেব রাদিয়াল্লাহু আনহু, তিনিও হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাহাবি ছিলেন। রাওয়ালপিন্ডি জামাতের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন, তিনি মুসিও ছিলেন। শহীদ বিধবা স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। মেয়ের বয়স 4 বছর দানি আফজাল এবং 1 বছর বয়সের ছেলে মোহাম্মদ আসেফ। রাবতে তাকে দাফন করা হয়েছে এবং পুরো সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। আর্মির বড় বড় কর্মকর্তারা সেখানে এসেছেন, সেখানেই তাকে দাফন করা হয়। তারা বলে যে একজন আহমদী দেশের শত্রু, যেখানে কোরবানি প্রদান করা হয় সেখানে আহমদীরা সর্বাগ্রে থাকে কোরবানি প্রদানের বেলায়। এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কফিনের উপর ফুলের চাদর বিছানো হয়েছে। যদি এরা দেশের শত্রু হয় তাহলে তোমরা তোমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে প্রথমে ধরো, তারপর সেসব আর্মির কর্মকর্তাদের ধরো যারা তাকে দাফন করতে রাবত এসেছিলেন। আরেকটি জানাজাতে আহমদ জামাল সাহেবের, আহমদ জামাল মোহাম্মদ মোহসেন সাহেব মরহুমের ছেলে ছিল, 19 মে রাবোয়ার নহর বা নদীর পারে পিকনিকে গিয়েছিল রাবোয়ার পাশে, সেখানে ডাকাতটা তার উপর আক্রমণ করে, ফায়ার করে, তার মাথায় 2টি গুলি লাগে এবং সেখানে মারা যায়। 19 বছর বয়স্কা ছিল এবং ওয়াকফে নাওয়ার তাহরিকে অন্তর্ভুক্ত ছিল এবং মুসিও ছিল। আল্লাহ তালা এর সম্মান উন্নীত করুন, পদমর্যাদা উন্নীত করুন। খোদামুল আহমদিয়ার একজন নিষ্ঠাবান কর্মী ছিল। অনুরূপভাবে গতকালের একটি সংবাদ পেয়েছি যার পুরো বিবরণ তো আমার হাতে নেই, কিন্তু যাই হোক, দুজন শহীদ হয়েছেন যারা কোয়েটাতে শহীদ হয়েছেন। খালেদ রশিদ সাহেব মোহাম্মদ রশিদ আহমদ সাহেবের ছেলে এবং জাফর ইকবাল সাহেব মোহাম্মদ লালদিন সাহেবের ছেলে। জাফর ইকবাল সাহেব এনার কাছেই চাকরি করতেন, সন্ধ্যায় তার মালিককে ছাড়ার জন্য তার ঘরে যায়, যখন গাড়ি থেকে বেরোচ্ছিলেন তখন তাদের উপর ফায়ার করা হয় এবং ঘটনাস্থলে 2 জন শহীদ হন। তার ভাই যখন আওয়াজ শুনে ঘর থেকে বাইরে আসেন তার উপর ফায়ার করা হয় কিন্তু তিনি সৌভাগ্যক্রমে বেঁচে যান। এরপর দুর্বৃত্তরা চলে যায়। সম্ভবত এটাই বলা হচ্ছে যে আহমদীয়দের কারণে এইটি টার্গেট শুটিং অথবা পাঞ্জাবি এবং বেলুচিদের মধ্যে সেখানে লড়াই হচ্ছে, তাকে থ্রেট দেওয়া হয়েছিল, ধমকি দেওয়া হয়েছিল, এ কারণেই হয়তো মারা হয়েছে। যাই হোক, তারা 2জন শহীদ হয়েছেন গতকাল। আল্লাহ তাআলা এদের সবার পদমর্যাদা উন্নীত করুন, তাদের সাথে ক্ষমার আচরণ করুন, তাদের সবার গায়েবানা জানাজার নামাজ এখন আমি জুমার নামাজের পর পড়াবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر